আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই অনুষ্ঠান দরসে সিহাসিত্তা অব্যাহত রয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা এতে বিভিন্ন বিষয় নিয়ে সিহাসিত্তা অর্থাৎ হাদিসের যে ছয়টি প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে সেগুলো থেকে হাদিস শরীফের দর্শনার সৌভাগ্য অর্জন করছি। আজও ইনশা আল্লাহ আজাল জামে তিরমিজি, যাকে সুনানে তিরমিজিও বলা হয়, তা থেকে একটি অধ্যায় অর্থাৎ দোয়া সম্পর্কিত যে অধ্যায় রয়েছে তাতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই যে সকল হাদিস উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মোবারকবাণী বর্ণনা করেছেন ইনশা আল্লাহ তাবারক তাআলা, সেগুলো আমরা শোনার সৌভাগ্য অর্জন করব, সঙ্গে কিছু ব্যাখ্যাও আমরা শুনব। দোয়া অর্থাৎ আল্লাহ পাকের নিকট কোনো কিছু চাওয়া, আল্লাহ পাকের নিকট কোনো কিছু প্রার্থনা করা আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয়, যে বান্দা তার কাছে দোয়া করবে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ তাবারক তাআলা দোয়া করার হুকুম ইরশাদ করেছেন আর এই ইরশাদ করেছেন যে তিনি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করে থাকেন। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল ইয়াস্তাজিবুলি, অর্থাৎ যখন কোনো প্রার্থনাকারী আমার নিকট প্রার্থনা করে তখন আমি তার প্রার্থনাকে কবুল করি, সুতরাং তাদের উচিত আমার নিকট চাওয়া, আমার নিকট প্রার্থনা করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ এই ব্যাপারে বিদ্যমান রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে দোয়ার চেয়ে অধিক কোনো বিষয় মর্যাদাবান নেই, কোনো বিষয় মাহাত্মপূর্ণ নেই। অর্থাৎ সবচেয়ে অধিক যার মর্যাদা রয়েছে, যার আল্লাহ পাকের দরবারে অশেষ মাহাত্ম্য রয়েছে, তা হল দোয়া। আর কেন এ ব্যাপারে তা ইরশাদ করেছেন আরও একটি হাদিসে মোবারকা আমরা শুনব, যার আলোকে এ বিষয়টা স্পষ্ট হবে যে দোয়া আল্লাহ পাকের নিকট কতটা পছন্দনীয় এবং আল্লাহ পাকের দরবারে সেটার কতটা মাহাত্ম্য রয়েছে। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অর্থাৎ দোয়া হলো একনিষ্ঠ আল্লাহ তাআলার ইবাদত, মুখুন মগজকে বলা হয়, আর মগজের উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো বস্তুর মৌলিক পদার্থ, সুতরাং মৌলিক পদার্থকে মগজ বলা হয়। এর অর্থ হলো দোয়া খুবই উঁচু মাপের ইবাদত। এছাড়া ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই আরও একটি হাদিস শরীফ এ ব্যাপারেই হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথমে এটা ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, অর্থাৎ আল্লাহ পাকের নিকট চাওয়া, আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর প্রার্থনা করা, আল্লাহর নিকট কোনো কিছু তলব করা, তা আল্লাহ পাকেরই ইবাদত। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين, অর্থাৎ তোমাদের রব ইরশাদ করেন, আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব, আর নিশ্চয়ই সেই সব লোক যারা আমার ইবাদত থেকে অহংকার বশত বিরত থাকে, কাজেই অচিরেই তারা জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। প্রথমে এটা ইরশাদ করেছেন, আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এরপর এটা ইরশাদ করেছেন, সেই সব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারবশত বিরত থাকে। মুফাসসিরগণ এর পাদটিকায় লিখেন যে এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য হল দোয়া, অর্থাৎ যারা আল্লাহ পাকের নিকট চাওয়ার মাঝে অহংকার করে, আল্লাহ পাকের নিকট চাওয়ার ক্ষেত্রে এটা অনুভব করে যে আমি চাইব, এ ব্যাপারে অহংকার করে। জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অচিরেই তারা জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে, অর্থাৎ তারা আল্লাহ পাকের সত্তা থেকে নিজেদের অমুখাপেক্ষী ভাবতে লাগল। তারা এটা মনেই করে না যে আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী, সুতরাং স্বভাবতই এমন ব্যক্তি ইসলামের গণ্ডির মাঝে থাকবে না, সে ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে। আর সর্বশেষ পরিণতি হবে লাঞ্ছিত ও অপদস্থ হয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ইরশাদ করেছেন যে দোয়া হল ইবাদত, আর এরপর তিনি এই আয়াত পড়েছেন যার দ্বারা এটা প্রতীয়মান হয় যে দোয়া এমন একটি ইবাদত যে এর থেকে মুখ ফিরিয়ে নেবে, যে এটিকে গুরুত্ব দেবে না, আর নাউযুবিল্লাহ যে নিজেকে দোয়া থেকে অমুখাপেক্ষী মনে করে, অর্থাৎ আল্লাহ পাকের মুখাপেক্ষী যে নিজেকে মনে করে না। তো এ ধরনের ব্যক্তি লাঞ্ছিত হয়ে অর্থাৎ অপমান ও অপদস্থ হয়ে জাহান্নামের মাঝে প্রবেশ করবে। সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হন, অর্থাৎ তার প্রতি অসন্তুষ্ট হন। অর্থাৎ এটা কতটা চমৎকার বিষয়! একদিকে এর মাঝে শাস্তিবার্তা রয়েছে, আবার অপর দিক থেকে যদি দেখি তাহলে দেখব আমাদের রবের রহমত কেমন। যদি দুনিয়ার কাছে আমরা চাই, দুনিয়াদারের নিকট চাই, তাহলে পরবর্তীতে দেখা যায় একটা সময় আসে সে অসন্তুষ্ট হয়ে যায়, তার মনের মাঝে কলুষতা তৈরি হয়, তার মনের মাঝে এক তুচ্ছভাব তৈরি হতে শুরু করে। তবে আল্লাহ তাআলার রহমত দেখুন, যে আল্লাহ পাকের নিকট না চাইলে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন। অর্থাৎ এর ফলাফল এটা দাঁড়ায়, যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করে, যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে, চাইতে থাকে, তো আল্লাহ জাল্লা শানহু তাকে দান করেন। সামনে যাওয়ার আগে পরবর্তী হাদিসে মুবারাকা বর্ণনা করার পূর্বে এখানে আমরা যদি এই বিষয়ের প্রতি লক্ষ্য করি, বিশেষভাবে সেই মুহূর্তগুলো যেখানে দোয়া করার উৎসাহ প্রদান করা হয়েছে, অর্থাৎ প্রথমত হাদিস শরীফে বলা হয়েছে তোমাদের প্রতিপালকের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, অর্থাৎ সেই মুহূর্তগুলোতে আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হয়, সেগুলো হাসিল করো। মুদ্দা কথা, জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করতে থাকো। অর্থাৎ যদি সেই মুহূর্ত কেউ পেয়ে যায় যখন আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হয়, তবে এরপর বান্দা আর কখনো লাঞ্ছিত হবে না, সর্বসময়ের জন্য সে সফলতা ও কল্যাণে থাকবে। তবে কিছু মুহূর্ত, কিছু সময় আল্লাহ পাক এমন নির্ধারণ করেছেন যাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, অর্থাৎ অপরিহার্যভাবে বান্দার দোয়া কবুল হয় যখন সে গভীর ভালোবাসা নিয়ে, সুদৃঢ় বিশ্বাস ও ভক্তির সাথে আল্লাহ পাকের নিকট দোয়া করে। আর তন্মধ্যে বিশেষ যে মুহূর্ত রয়েছে তা হল রাতের শেষ মুহূর্ত, কারণ রাতের শেষ মুহূর্তে আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হয়। দুনিয়ার আসমান, অর্থাৎ প্রথম যে আসমানটি আমাদের দৃষ্টিগোচর হয়, তাতে আল্লাহ পাক নিজের শান মোতাবেক তাজাল্লি প্রদান করেন। এরপর আহ্বান করা হয়, আছো কোনো প্রার্থনাকারী, আমি তাকে দেব, আছো কোনো মাগফেরাত তালাশকারী, আমি তার মাগফেরাত করব, এমন কেউ আছো, এমন কেউ আছো, এভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান আসে। অনুরূপ প্রত্যেক রাতে সংঘটিত হয়, কিছু বর্ণনার মাঝে অর্ধরাতের কথা এসেছে, কিছু বর্ণনার মাঝে শেষ রাতের কথা এসেছে, কিছু বর্ণনার মাঝে সম্পূর্ণ রাতের কথা এসেছে। তবে বিশেষ করে রমজানের যে রাতগুলো রয়েছে তাতে আল্লাহ পাকের দরবারে ব্যক্তির দোয়া বিশেষভাবে কবুল হয়ে থাকে। এমনকি আলেমগণ এ ব্যাপারে অভিমত ব্যক্ত করেন যে মাসের ক্ষেত্রে সবচেয়ে বরকতময় যে মাসগুলোর কথা বলা হয়েছে তা রমজান মাস ও জিলহজ মাসের কথা বলা হয়েছে। অতঃপর আলেমগণ ইরশাদ করেছেন, জিলহজের যে দশ দিন রয়েছে, প্রথম দশ দিন, এতে দিনের যে সময়টা তা রমজান মাসের তুলনায় উত্তম। তবে রমজানের যে রাত রয়েছে তা জিলহজের রাতের তুলনায় অধিক ফজিলত সম্পন্ন, কারণ এই রাতগুলোতে বেজোর রাত রয়েছে, আর সেই রাতগুলোতে আল্লাহ পাকের বিশেষ রহমত তা অবতীর্ণ হয়ে থাকে। সুতরাং আল্লাহ পাক আমাদের সুযোগ দান করেছেন। সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদিল কুরব ফালিউকসিরি দুআ ফির রহ। খুবই চমৎকার এর অর্থ ও অনুবাদ, এবং মহৎ উপদেশ রয়েছে এর মাঝে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নিকট এটা পছন্দনীয়, যাকে এই বিষয়টা আনন্দ দেয় যে ওই মুহূর্তে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, যেই মুহূর্তে সে সংকীর্ণতা অর্থাৎ মুসিবতের মাঝে, কষ্টের মাঝে, পেরেশানির মাঝে থাকে। যে এই বিষয়টা পছন্দ করে যে উক্ত পরিস্থিতিতে তার দোয়া কবুল করা হোক, তবে এমন বান্দার উচিত যখন সে সমৃদ্ধির মাঝে থাকবে তখন যেন আল্লাহর নিকট অধিকারে দোয়া করে। অর্থাৎ আপনি আল্লাহ পাকের নিকট মুসিবতের সময়, পেরেশানির সময়, সংকটের সময়ও দোয়া করবেন, তো দোয়া কবুল করার পবিত্র সত্তা একমাত্র তারই। আর এই মুহূর্তেও দোয়া করা উচিত, তবে যে মুহূর্তে বান্দা সচ্ছলতার মাঝে থাকবে, যে মুহূর্তে অনটনের মাঝে থাকবে না, নিয়ামত ও প্রশস্ততার মাঝে সে জীবনযাপন করবে, সমৃদ্ধির সাথে সে জীবন অতিবাহিত করবে, সেই মুহূর্তেও তার উচিত আল্লাহ পাকের দরবারে দোয়ায় মগ্ন থাকা। যখন সে সমৃদ্ধির মাঝেও আল্লাহ পাকের দরবারে দোয়া করবে তখন ফলাফল এটা দাঁড়াবে, যখন সে পেরেশানির মাঝে লিপ্ত হবে, যখন সে মুসিবতের মাঝে নিপতিত হবে, তখন তার রব তার দোয়া দ্রুত কবুল করে তার মুসিবত এবং পেরেশানি দূর করে দিবেন। বর্তমানে সাধারণত হয় কি যে যখন বান্দা পেরেশানিতে পড়ে, সংকটের মাঝে পড়ে, তখন সে আল্লাহ তাআলার দরবারে দোয়ায় ব্যস্ত হয়ে পড়ে। কোনো বড় সমস্যা দেখা দিলে, কোনো বড় পেরেশানি চলে এলে, কোথাও তার সমস্যার সমাধান হচ্ছে না এবং সব দিক থেকে তার দরজা বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়। সবাই জানে এটাই সেই দরবার যেখান থেকে পেরেশানি ও মুসিবত দূরীভূত হয়, সর্বশেষ এখানেই আসতে হবে। তবে বান্দার এ নিয়ে ভাবা উচিত, যেমন আমি এই মুহূর্তে আল্লাহর দরবারে উপস্থিত হচ্ছি, অনুরূপভাবে সিয় রবকে সেই মুহূর্তেও স্মরণ রাখা উচিত, সেই মুহূর্তেও তার দরবারে দোয়া করা উচিত, যখন আমার উপর কোনো পেরেশানি থাকবে না, যখন আমার কোনো সংকীর্ণতা থাকবে না, অত্যন্ত সচ্ছলতার মাঝে রয়েছে, অত্যন্ত ধনাঢ্য অবস্থায় আছে, সে সময়ও আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন। দোয়ার কিছু আদব রয়েছে, অর্থাৎ যে দোয়া আল্লাহ পাকের দরবারে করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করার প্রতি উৎসাহ দিয়েছেন যেন বান্দা আল্লাহ পাকের দরবারে প্রতিনিয়ত দোয়া করে, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় পবিত্র হাদিসসমূহে আমাদের আদব শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করব। সর্বাধিক বুনিয়াদী বিষয়, প্রথমত এটা স্মরণ রাখবেন যে আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি দোয়া করে তার জন্য আবশ্যক হচ্ছে তার জীবিকা হালাল হওয়া, সে যেন হালাল রুজি উপার্জনকারী, হালাল রুজি বক্ষণকারী এবং সে যেন হালাল জীবিকায় ভরণ পোষণকারী হয়। অন্যথায় হারাম রুজি বক্ষণকারীর দোয়া কখনো কবুল হয় না। সহি মুসলিম শরীফের একটি হাদিস শরীফে এসেছে যে এক ব্যক্তি যার চুল বিক্ষিপ্ত, অগোছালো অর্থাৎ এলোমেলো চুল, ময়লা ও অপরিষ্কার তার কাপড়, দূর থেকে সফর করে সে এসেছে, অর্থাৎ তার অবস্থা এমন যদি কেউ তাকে দেখে তো তার প্রতি মায়া চলে আসবে, এমত অবস্থায় সে আল্লাহ পাকের দরবারে দোয়া করছে কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। কারণ হিসেবে বলেন এর দোয়া কিভাবে কবুল করা হবে, কারণ তার যে খাবার তা হারাম, তার পরিধায় হারাম, সে পালিত হয়েছে হারামে। আর এ ব্যাপারে অন্য এক হাদিসে এসেছে, সে যদি তার হাত এতটা উঁচু করে যা আসমান পর্যন্ত পৌঁছে যায় তখনও তার দোয়া কবুল করা হবে না। অর্থাৎ যদি অবস্থা দেখা হয় তাহলে তার প্রতি দয়া চলে আসবে। আর আল্লাহ পাক যিনি আর হেমু রহিমিন এতদা সত্ত্বেও তার দোয়া কবুল করছেন না, এই মেসেজ দেওয়ার জন্য, এই বিষয়ে অবগত করানোর জন্য যে ব্যক্তি হারাম বক্ষণকারী হবে, যে ব্যক্তি হারাম পরিধানকারী হবে, যার খাবার হারাম হবে, তো এমন ব্যক্তির দোয়া কবুল হবে না। অতএব নিজের জীবিকা পবিত্র রাখলে তখন আল্লাহ পাকের নিকট দোয়া কবুল হয়। অন্য আরেকটি হাদিসে মুবারাকা যা মুস্তাদরাক লিল হাকিমের মাঝে এসেছে, ইরশাদ করা হয়েছে যার অন্তর গাফিল হয় অর্থাৎ ভুলের মাঝে পড়ে থাকে, এমন অন্তরের দোয়া কবুল করা হয় না। অর্থাৎ ব্যক্তি দোয়া তো করছে আল্লাহ তাআলার দরবারে যে হে আল্লাহ আমাকে অমুক অমুক জিনিস দিয়ে দাও, আমার অমুক পেরেশানি দূর করে দাও, আমার প্রয়োজন পূরণ করে দাও, তবে তার অন্তর অন্য কোথাও পড়ে আছে, তার চিন্তা অন্য কোনো কিছুতে ব্যস্ত, তার মনোযোগ আল্লাহ পাকের বারগাহের মাঝে নেই, তার আন্তরিক যে ফোকাস রয়েছে তা অন্য কোনো দিকে, আল্লাহ পাক এমন গাফিল অন্তরের দোয়া কবুল করেন না। সুতরাং দোয়া করার সময় আদব হচ্ছে যে যখন আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, তার কাছে প্রার্থনা করছেন, তার নিকট আরজ করছেন, সুতরাং তখন আপনার মনোযোগও আল্লাহপাকের বারগাহে থাকা উচিত। এটাকে উদাহরণের মাধ্যমে কিছু বুজুর্গ অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। আপনি যদি কোনো হাকিমের কাছে যান, কোনো অফিসারের কাছে যান, আর গিয়ে তাকে নিজের কোনো প্রয়োজনের কথা শোনান, যে আমার অমুক বিষয় প্রয়োজন, আমার এমন সহযোগিতার প্রয়োজন, অথবা অমুক পেরেশানির মাঝে রয়েছি, তখন আপনি আলোচনা তো কোনো হাকিমের সাথে করছেন, কথা তো কোনো অফিসারের সাথে বলছেন। তবে কখনো আপনি এদিকে তাকান, কখনো আপনি সেদিকে তাকান, কখনো আপনি উপর তাকান, আপনার যে মনোযোগ, আপনার যে ধ্যান, তার পুরোটাই অন্য কোনো দিকে। এখন এত বড় অফিসার, তিনি আপনার কথা কিভাবে গ্রহণ করবে? সে বলবে তার পরোয়াই নেই এই বিষয়ের, যে আমি তার আবেদন মঞ্জুর করব, তার সমস্যা সমাধান করব, কারণ সে আমার সাথে কথাই ঠিকভাবে বলছে না, তো তার সমস্যা আমি কিভাবে সমাধান করব। যদিও আল্লাহ পাক এই সকল বিষয় থেকে পবিত্র, তবে স্বভাবতই তার দরবারের যে আদব তা সবার উপরে। সুতরাং যখন আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, তখন আল্লাহ পাকের বারগাহে নিজের হৃদয়কে উপস্থিত রাখুন। আপনি আল্লাহ পাকের সাথে কথোপকথন করছেন, আল্লাহ পাকের সাথে কথা বলছেন, সুতরাং আপনার মনোযোগ আল্লাহ তাআলার বারগাহে থাকা উচিত। ধ্যান অন্য কোথাও চলে গেল, মনোযোগ অন্য কোথাও চলে গেল, তো দ্রুত আপনার মনোযোগ আল্লাহ পাকের বারগাহে নিয়ে আসুন। এটি দোয়ার মৌলিক আদবসমূহের অন্তর্ভুক্ত। অতঃপর যখন বান্দা আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, এখন তার শুরু কোত্থেকে করা উচিত? সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কারো আলোচনা করতেন এবং তার জন্য দোয়া করতেন, তখন নিজের সত্তা থেকে শুরু করতেন। অর্থাৎ যখন আপনি কারো জন্য দোয়া করবেন, তখন দোয়ার প্রারম্ভ নিজের সত্তা থেকে করবেন, অতঃপর অন্যের জন্য দোয়া করবেন। যেমন উদাহরণস্বরূপ, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে মাগফিরাত দান করো, আমার পিতামাতাকে মাগফিরাত দান করো, আমার সকল বংশধরকে মাগফিরাত দান করো, আহলে সুন্নাতের সবাইকে মাগফিরাত দান করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে মাগফিরাত দান করো। হে আল্লাহ, আমার পেরেশানিগুলোকে দূর করে দাও, আমার ভাইয়ের পেরেশানিগুলো দূর করে দাও, আমার পিতামাতার পেরেশানি দূর করে দাও, সকল উম্মতের পেরেশানি দূর করে দাও। এভাবে প্রারম্ভ নিজের সত্তা থেকে করা, যে আমি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। যখন সম্মিলিতভাবে দোয়া করতে হবে, অর্থাৎ নিজের জন্য দোয়া করতে হবে, অপরের জন্য দোয়া করতে হবে, সুতরাং এমত অবস্থায় নিজের সত্তা থেকে আরম্ভ করা উচিত। এটাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পদ্ধতি। অনুরূপভাবে প্রার্থনারত অবস্থায় হাত উঠানো আদব, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন তিনি দোয়া করতেন, তখন স্বীয় হাতগুলো তুলে ধরতেন। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা রাফা ইয়াদাইহি ফি দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নিজের হাতগুলো দোয়ার জন্য উঠাতেন, দোয়ার জন্য হাতগুলো উঁচু করতেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতগুলো নিচে নামাতেন না যতক্ষণ না নিজের চেহারায় বরকতময় হাতগুলো মালিশ করে নিতেন। সুতরাং হাত উঠানো, এটিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়ার পদ্ধতি। আর যখন দোয়া শেষ করে নেবেন, তখন এরপর পরিপূর্ণভাবে নিজের চেহারায় হাতগুলো মালিশ করুন, কারণ আল্লাহ পাকের রহমত যা হাতের মধ্যে বর্ষণ হচ্ছে তা নিজের চেহারায় পরিপূর্ণ মালিশ করে নেওয়া, এটি দোয়ার আদবের অন্তর্ভুক্ত। আরও একটি আদব ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু তাআউতু ফালাম ইউস্তাজাব লি, অর্থাৎ তোমাদের মধ্য থেকে প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো না করে। আর তাড়াহুড়ো করার অর্থ হল সে এভাবে বলবে, আমি দোয়া করেছি অথচ দোয়া কবুল হয়নি। সুতরাং সে তাড়াহুড়ো করছে যে আমি দোয়া করেছি অথচ দোয়ার ফল আমার সামনে প্রকাশ পায়নি। যখন সে এ ধরনের কথাবার্তা শুরু করে দেয়, তখন এমন বান্দার দোয়া কবুল হয় না। সর্বদা স্মরণ রাখবেন, যখন বান্দা দোয়া করে, আদব সহকারে দোয়া করে, তার জীবিকাও হালাল, মনোযোগ সহকারে দোয়া করে, তাড়াহুড়ো করে না, সুতরাং যেভাবেই হোক তার দোয়া কবুল হয়, কারণ আল্লাহ তাবারক তাআলা আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রতিপালক এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দোয়া কবুল করবেন। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে চায়। ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব ইরশাদ করেন যে আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। যখন আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন সুতরাং তিনি দোয়া কবুল করবেন। তবে দোয়া কবুল হওয়ার যে ক্যাটাগরি রয়েছে তা হাদিসের মাঝে তিন প্রকারের কথা বলা হয়েছে। নাম্বার এক, অনেক সময় দোয়ার ফলাফল আমাদের সামনেই চলে আসে। আমরা কোনো জিনিস আল্লাহ পাকের নিকট চাই যে হে আল্লাহ আমাকে অমুক জিনিস দান করো, আমার অমুক মুসিবত পেরেশানিকে দূর করো। যখন ফলাফল সামনে আসে তখন আমাদের এই দোয়া কবুল হয়েছে। সুতরাং আমরা সাধারণত এটাকেই মনে করি যে একেই দোয়া কবুল হওয়া বলে, অথচ এমন নয়। দোয়া কবুল হওয়ার আরও একটি ধরন যা ক্ষেত্রবিশেষ এর চেয়েও বেশি ভূমিকা রাখে। যেমন আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করলাম, আমাদের উপর কোনো পেরেশানি বা মুসিবত আসার কথা ছিল, তবে আল্লাহ পাক সেই দোয়ার বরকতে সেই পেরেশানিকে মুসিবতকে দূর করে দেন। এটাকেই হাদিসে বলা হয়েছে যে আসমান থেকে মুসিবত অবতীর্ণ হতে থাকে, জমিনে বান্দা দোয়া করে আর সেই দোয়া উপরে যায় এবং সেই মুসিবতকে রুখে দেয়, সেটাকে নিচে বান্দার উপর আসতে দেয় না। কোনো মুসিবত কোনো পেরেশানি আমাদের জন্য নির্ধারিত ছিল, তবে আল্লাহ পাক সেই দোয়ার বরকতে এই পেরেশানিকে দূর করে দেন। যদি আমরা দোয়া না করতাম তাহলে সেই মুসিবত ও পেরেশানির মাঝে পড়ে যেতাম। আর সর্বাধিক গুরুত্বপূর্ণ কবুল হওয়া দোয়া হল যে কিয়ামতের দিন বান্দার সেই সব দোয়া পৃথিবীতে যেগুলোর কোনো ফল প্রকাশ পায়নি, কোনো পেরেশানি বা মুসিবত তা দ্বারা দূরীভূত হয়নি, সুতরাং আল্লাহ পাক সেই দোয়ার প্রতিদান ও সওয়াব ওই বান্দার জন্য সংরক্ষিত রাখবেন। কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে তখন সেই সব দোয়া যার কোনো প্রতিদান পায়নি সেগুলোর সওয়াব দেখে বলবে, হাই যদি দুনিয়ায় আমার কোনো দোয়া কবুল না হতো। এত পরিমাণে সওয়াব কিয়ামতের দিন আল্লাহ পাক দোয়ার বদলতে দান করবেন। কাজে সর্বদা আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত। দোয়া খুবই কোমল জিনিস, খুবই চমৎকার জিনিস যা আল্লাহ পাক স্বীয় বান্দাদের দান করেছেন। কতটা চমৎকার ধ্যান, চমৎকার বিষয়, কতটা মুগ্ধকর, কতটা মিষ্টিদায়ক অবস্থা যে বান্দা তার রব তাবারক তাআলার দরবারে উপস্থিত হয়, তার সাথে কথা বলে, তার সামনে বিনয়ী ভাব প্রকাশ করে, নিজের দুর্বলতা প্রকাশ করে, নিজের রব তাবারক তাআলার বরাত প্রকাশ করে, তার মহান দরবারে নিজের আকাঙ্ক্ষাসমূহ পেশ করে, এই যে তৃপ্তি, ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই তৃপ্তির কাছে সব কিছুই স্বাধীন। বান্দার দোয়া তো পরবর্তীতে কবুল হবে, ফলাফল তো পরবর্তীতে সামনে আসবে, তবে এর পূর্বে যখন সে দোয়ায় মগ্ন থাকে তখন আল্লাহ পাকের বিশেষ রহমত তার সাথে থাকে। এই মানসিকতা যখন কেউ নিজের সামনে রাখে তখন তার সকল প্রয়োজন তার নিকট খুবই তুচ্ছ মামুলি আকারে দৃশ্যমান হয়। রব্বুল ইজ্জত জাল্লা আলা আমাদের সবাইকে দোয়ার গুরুত্ব বোঝা, তার দরবারে দোয়া করা এবং দোয়ার মিষ্টতা অনুভবের কলব দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।